ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হাজার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজ বাসভবন থেকে। আফগানিস্তানে কর্মকর্তারা বলছেন যে পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছের একটি শহরে পাকিস্তানের কনসুলেটের কাছে পদদলিত হয়ে এবং অন্যত্র বিদ্রোহীদের আক্রমণে সর্বমোট প্রায় 50 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন আজ সকালে জালালাবাদে পাকিস্তানি কনসুলেটের বাইরে একটি স্টেডিয়ামে ভিসা পাবার টোকেন সংগ্রহের জন্য হাজার হাজার লোক সমবেত হলে সেখানে আবেদনকারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ হোগিয়ানি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন 11 জন বৃদ্ধা সহ অন্তত 15 জন লোক পদপিষ্ট হয়ে মারা যান। তিনি বলেন নারীরা সহ আরো অনেক লোক যারা স্টেডিয়াম থেকে বেরোবার চেষ্টা করছিলেন তাদের অনেকেই পায়ের তলায় পড়ে যান। তিনি আশঙ্কা করছেন হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। কাবুলে পাকিস্তানি দূতাবাসের এক বিবৃতিতে আফগানদের জীবন ক্ষয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। এতে বলা হয় যে ওই স্টেডিয়ামটি জালালাবাদে পাকিস্তানি কনসুলেট থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং সেখানেই আফগান কর্তৃপক্ষ ভিসার জন্য আবেদনকারীদের সমবেত করে সবকিছু গোছানোর চেষ্টা করেন। সম্প্রতি পাকিস্তানের শিথিল করা ভিসা নীতির কারণে হাজার হাজার লোক চিকিৎসা, শিক্ষা এবং চাকরি পাবার লক্ষ্যে প্রতিবেশী রাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করছিলেন। এদিকে আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের কর্তৃপক্ষ জানাচ্ছেন যে গতরাতে তালিবান আক্রমণে সরকারি বাহিনীর কমপক্ষে 34 জন সদস্য নিহত হয়েছে। স্থানীয় সরকারের একজন মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে নিহতদের মধ্যে ওই প্রদেশের পুলিশ প্রধানও রয়েছেন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা CDC প্রকাশিত এক নতুন গবেষণায় গতকাল বলা হয়েছে যে জানুয়ারি মাসের শেষ থেকে অক্টোবরের প্রথম দিক পর্যন্ত যুক্তরাষ্ট্রে 3 লক্ষ লোক মারা গেছেন, যাদের মধ্যে 2/3 এই নব্য করোনা ভাইরাস বিস্তারেই প্রাণ হারিয়েছেন। ফেডারেল স্বাস্থ্য সংস্থা এক হিসেবে জানিয়েছে যে ওই সময় অতিরিক্ত যে 2,99,028 জন মারা গেছেন তাদের মধ্যে 1,98,000 লোক COVID-19 কারণে মারা গেছেন, যদিও তাদের মৃত্যুর সার্টিফিকেটে সেইভাবে রেকর্ড করা হয়নি। CDC গবেষণায় দেখা গেছে যে 25-44 বছর বয়সী লোকজনের মৃত্যুর সংখ্যা এই সময়ের মধ্যে 26.5% বেড়ে যায়। এই বৃদ্ধি সকল বয়সের মানুষের মৃত্যুর হারের মধ্যে সর্বাধিক। তাছাড়া বিভিন্ন বর্ণের মানুষের মধ্যেও শতকরা হিসেবে এই সময়ে অতিরিক্ত মানুষের মৃত্যু ঘটেছে। এদের মধ্যে হিসপ্যানিকদের মধ্যে মৃত্যুর সংখ্যা 56% বেড়ে যায়, 33% বৃদ্ধি পায় কৃষ্ণাঙ্গদের মধ্যে, তবে শ্বেতাঙ্গ আমেরিকানদের মধ্যে বৃদ্ধি পায় মাত্র 12%। জনস হপকিন্স ইউনিভার্সিটির করোনা ভাইরাস গবেষণা কেন্দ্রের উপাত্ত অনুযায়ী COVID-19 সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রে 2,21,000 বেশি লোক প্রাণ হারিয়েছেন। বিশ্বে যুক্তরাষ্ট্রেই সর্বাধিক সংখ্যক লোক করোনায় মৃত্যু বরণ করেছেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে এবছরের মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন সব শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে, যাকে বলা হয় অটোপাস। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদনে।
30 কর্মদিবসের একটি পাঠ্যসূচি তৈরি করা হয়েছে। সংক্ষিপ্ত এই পাঠ্যসূচি অনুযায়ী অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, কিন্তু ফলাফল বিবেচনায় আসবে না, কোনো গ্রেডিং হবে না, কোনো মার্কিং এর ব্যবস্থাও নেই। শিক্ষামন্ত্রী মনে করেন কোভিড পরিস্থিতিতে গ্রেডিং করলে বাচ্চাদের উপর চাপ বাড়বে। এর আগে JSC ও SSC পরীক্ষা বাতিল করা হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়েও ভিন্ন মত এখন স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে তারা সমন্বিত ভর্তি পরীক্ষা ফলো করবে না। পরীক্ষা ছাড়া কাউকে ভর্তি না করার পক্ষেও মত দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। উপাচার্য পরিষদ অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নেয়। সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সুযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। উপাচার্য পরিষদ আবার বৈঠকে বসে পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবে, যদিও শিক্ষা মন্ত্রণালয় সমন্বিত পরীক্ষার পক্ষেই মত দিয়েছে। নতুন এক সমীক্ষায় দেখা যাচ্ছে করোনাকালে বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শতকরা 37% কর্মী চাকরি হারিয়েছেন। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কিছু প্রতিষ্ঠান আংশিক খোলা রয়েছে। মাত্র 2% কর্মী রাষ্ট্র থেকে সহায়তা পেয়েছে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, বিশ্বব্যাংক ও যুক্তরাজ্যের ফরেন ও কমনওয়েলথ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে এই সমীক্ষা চালানো হয়। ওদিকে গত 24 ঘন্টায় আরও 24 জন মারা গেছেন। এ নিয়ে সরকারি হিসেবে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 5,723 জনে। বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। গত একদিনে করোনা শনাক্ত হয়েছেন 1,545 জন। সব মিলিয়ে শনাক্ত হয়েছেন 3,93,131 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে আজ কলকাতা হাইকোর্ট দুর্গাপূজার বিধিনিষেধের কড়াকড়ি সম্পর্কে তাদের আগের রায় বহাল রেখেছে। দুর্গাপূজার সংগঠকদের একাংশ এটি পুনর্বিবেচনার যে আর্জি জানিয়েছিল তা খারিজ করে দিয়ে বুধবার হাইকোর্ট বলেছে, জনস্বার্থে যে নির্দেশ দেওয়া হয়েছে তা ভেবে চিন্তেই দেওয়া হয়েছে। এই সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতায় আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
বলা হয়েছে বড় পুজো মণ্ডপগুলোতে একসঙ্গে 45 জন উদ্যোক্তা ঢুকতে পারবেন। যাদের প্রবেশাধিকার থাকবে তাদের তালিকা রোজ বদলানো যাবে, তবে প্রতিদিন সকাল 8টায় নতুন তালিকা জমা দিতে হবে। তাতে 60 জনের নাম থাকতে পারবে, তার ভেতর থেকে ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো 45 জন একবারে ঢুকতে পারবেন। ছোট পুজোর ক্ষেত্রে তালিকায় 30 জনের নাম থাকতে পারবে, 15 জন একসঙ্গে মণ্ডপে ঢুকতে পারবেন। এছাড়া ঢাকি যারা অন্যান্য জেলা থেকে আসেন তাদের মণ্ডপ ও নো এন্ট্রি সাইনের মাঝখানে বাফার জোনে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে চিরাচরিত প্রথায় পুজোয় অঞ্জলি দেওয়া এবং বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের আগে মহিলাদের সিঁদুর খেলা নিষিদ্ধই রয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা এই বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত রায় দিয়েছে যে নির্বাচনের দিন পর্যন্ত নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে কোনো ভোটদাতা যদি তার ব্যালট ডাক মারফত পাঠিয়ে থাকেন তাহলে তা নির্বাচনের দিনের পরে এলেও তা গণনা করা হবে। মঙ্গলবার চতুর্থ সার্কিট কোর্ট অফ আপিলস নর্থ ক্যারোলাইনা রাজ্যের বোর্ড অফ ইলেকশনের এই নিয়মকে চ্যালেঞ্জ করা মামলা নাকচ করে দিয়েছে, যাতে বলা হয়েছে যে তারা 12 নভেম্বর পর্যন্ত ডাক মারফত আসা ভোট গ্রহণ করতে পারবে। মূল আইনে এই তারিখ হবার কথা 6 নভেম্বর। সাধারণত 3 জন বিচারকের প্যানেল এ ধরনের বিচার করে থাকেন, কিন্তু মামলার গুরুত্ব বিবেচনা করে আদালতের সক্রিয় বিচারকদের সকলেই এই রায়ে সংশ্লিষ্ট ছিলেন। 12 জন বিচারক এর পক্ষে এবং 3 জন বিপক্ষে রায় দেন। এই বিষয়টি গোটা দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে, কারণ নির্বাচনী কর্মকর্তা, রাজনৈতিক দলগুলো এবং অধিকার গোষ্ঠীগুলো এই প্রশ্ন নিয়ে লড়ছেন যে কোন পর্যন্ত বিভিন্ন রাজ্যের নিয়ম বদলানো উচিত, কারণ করোনা ভাইরাস মহামারীর কারণে বেশি করে লোক 3 নভেম্বর ভোট কেন্দ্রে যেতে চাইছেন না। চতুর্থ সার্কিট কোর্ট তাদের রায়ে বলেছে যে সকলকেই একই তারিখে ব্যালট জমা দিতে হবে। এই বর্ধিত তারিখ কেবলমাত্র আইনসঙ্গত ব্যালট গণনার ক্ষেত্রে প্রযোজ্য, যদি ডাকে আসা বিপুল ব্যালট গুনতে অতিরিক্ত সময় লেগে যায় সেই ক্ষেত্রে। এসব বিষয় নিয়ে আইনি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এমন কিছু অঙ্গরাজ্য যেখানে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পরাজয়ের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, যেমন পেনসিলভেনিয়া, উইসকনসিন ও মিশিগান। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
হত্যা থেকে রোহিঙ্গাদের সুরক্ষা দিতে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে এবছর জানুয়ারি মাসে যে অন্তর্বর্তী আদেশ দিয়েছিল মিয়ানমার তা মানছে না বলে অভিযোগ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মহল। কানাডার সহযোগিতায় মঙ্গলবার বিকেলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তারা এমন মনোভাব ব্যক্ত করে বলেন, আইসিজের আদেশ মানার পরিবর্তে দেশটি রাখাইন রাজ্যে হত্যা ও নির্যাতন অব্যাহত রেখেছে। বাংলাদেশের গণমাধ্যমের অনলাইন সংস্করণে বুধবার এ খবর প্রকাশ করে বলেছে, ঢাকা থেকে ভার্চুয়ালি এই আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আশঙ্কা প্রকাশ করেছেন যে অপরাধীদের দায়মুক্তি ও মিয়ানমারের প্রতি আঞ্চলিক সমর্থন অব্যাহত থাকলে রোহিঙ্গা সংকটের সমাধান ঝুলে থাকবে। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড তারেক আহমেদ বলেছেন, রোহিঙ্গাদের সুরক্ষায় আইসিজের আদেশ মেনে চলতে তার দেশ মিয়ানমারের প্রতি তাদের চাপ অব্যাহত রেখেছে। যুক্তরাজ্যে কানাডার হাইকমিশনার জেনিস শার্লেট রোহিঙ্গা নিপীড়নের জবাবদিহির জন্য তার দেশ বৈশ্বিক অঙ্গনে সরব আছে বলে উল্লেখ করেন। আসিয়ানের সদস্য দেশগুলোকে মিয়ানমারের ওপর প্রভাব খাটিয়ে আনান কমিশনের সুপারিশগুলোর পূর্ণ বাস্তবায়ন এবং রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো সমাধানের জন্য তিনি আহ্বান জানান। রোহিঙ্গা নিপীড়নের তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণে গঠিত আন্তর্জাতিক কমিটির প্রধান নিকোলাস কমজিয়ান বলেন, তারা তাদের এখতিয়ার অনুযায়ী তথ্য প্রমাণ সংগ্রহ ও আদালতকে তা সরবরাহ করছেন। আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় 3 বছরকে স্বল্প সময় বলে উল্লেখ করে তিনি বলেন, সে হিসেবে তারা যখন রোহিঙ্গা নিপীড়নের তথ্য উপাত্ত সংগ্রহ করছেন তখন সেখানে নির্যাতন অব্যাহত আছে। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের সাবেক স্পেশাল রেপোর্টিয়ার ইয়াং হি লি রোহিঙ্গাদের রাখাইন থেকে তাড়ানোই মিয়ানমারের লক্ষ্য ছিল বলে উল্লেখ করে বলেন, দেশটির সেনাবাহিনী এখনো সেখানে অপরাধ করে চলেছে। বিশ্বের রাষ্ট্রগুলোকে মিয়ানমারের সঙ্গে ব্যবসা বাণিজ্য না করার আহ্বান জানিয়ে ইয়াং হি লি বলেন, দেশটির সামরিক বাহিনী প্রধান এখনো নিষেধাজ্ঞার বাইরে আছেন। মিয়ানমারের পুরো সামরিক বাহিনীকে নিষেধাজ্ঞার আওতায় আনা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত বলে তিনি মন্তব্য করেন। আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নিয়েছেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিশিয়া স্কটল্যান্ড, ব্রিটিশ এমপি রুশনারা আলী এবং প্রখ্যাত আইনজীবী পায়াম আখাবান। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
কক্সবাজারের স্থানীয়দের সহায়তায় এগিয়ে এসেছে দেশি বিদেশি উন্নয়ন সংস্থাগুলো। রোহিঙ্গাদের জন্য প্রাপ্ত অনুদানের 25% বরাদ্দ নানাভাবে পৌঁছে দেওয়া হচ্ছে স্থানীয়দের মাঝে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নওজোয়ান।
এই কক্সবাজার সদরের হোস্ট কমিউনিটি হিসেবে আমরা তাদেরকে শুকনো খাবার প্যাকেজ আকারে আজকে আমরা বিতরণ করব এবং আমরা এটার ধারাবাহিকতায় হোস্ট কমিউনিটিতে কক্সবাজারে আরো প্রান্তিক জনগোষ্ঠী যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে বাছাই করে পর্যক্রমে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে,
বলছিলেন নওজোয়ানের প্রধান নির্বাহী মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী। দেশের উত্তরাঞ্চলে বন্যা কবলিতদের জন্য তাঁবু বিতরণ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। স্থানীয় কর্মীদের মধ্য থেকে বিশ্বমানের পেশাদার সৃষ্টিতে ভূমিকা রাখার কথাও জানান সংস্থাটির কর্মকর্তারা।
We don't only come to share material support or protection support. We come here to build the capacity of the staff. It happens in every country that we work. I am one of the examples. Many other people are examples. And there is no doubt that we already have Bangladeshi colleagues who are international professional staff, and we will continue to build the resources from new blood, so to say, from new colleagues, from 21st century colleagues, with new ideas becoming the driving force of our organization.
বলছিলেন UNHCR এর কক্সবাজার সাব অফিস প্রধান মেরিন ডিন কাচ দুপ কাচ। রোহিঙ্গা সংকট থেকে প্রাপ্তির সবটুকু অর্জন করণেতে প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ, বিশেষ করে বিশ্বের যে কোনো প্রান্তে মানবিক সংকটে সাড়া দেওয়ার মতো পেশাদার গঠনে চলছে জোর প্রচেষ্টা।
আমাদের স্থানীয় জনগণের মধ্যে কারা ইউএন সিস্টেমে কাজ করছে, আইএনজিওগুলোতে কাজ করছে, তাদেরকে নিয়ে যদি একটু প্যাট্রনাইজ করা যায়, তাদেরকে যদি আরও একটু ট্রেন করা যায়, আমরা আশা করি যে খুব শীঘ্রই এ ধরনের কাজগুলো শুরু হবে। অনেক বড় সংস্থাগুলো, তারা ব্র্যাক সহ অনেকে আগ্রহ দেখিয়েছে যে এটা করবে। আশা করি যে এই 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 এখানকার যে ছেলেমেয়েরা তাদের একটা প্রফেশনালিজম তৈরি হবে এই ক্ষেত্রে, এবং এটা বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস।
বলছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। কেবল অনুদান নয়, বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মধ্য থেকে বিশ্বমানের পেশাদার সৃষ্টিতে আন্তর্জাতিক সংগঠনগুলো উদ্যোগ নেবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি তার রিপোর্টে জানাচ্ছেন,
যুগ যুগ ধরে নারীর প্রতি অন্যায় অত্যাচার অবিচার চলিয়ে আসছে, যা বর্তমানে কঠিন আকার ধারণ করেছে। সারা বাংলাদেশে বেড়েই চলেছে নারী ও শিশু ধর্ষণ, আর তারই প্রতিবাদে আন্দোলনের ফলশ্রুতিতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। কিন্তু মৃত্যুদণ্ড কি ধর্ষণ রুখতে কার্যকর ভূমিকা রাখতে পারবে? চলুন শুনে আসি বিশেষজ্ঞরা কি বলছেন।
আমাদের বিদ্যমান আইনে নারী ও শিশুদের বিভিন্ন অপরাধের জন্য ইতোমধ্যে 13টা অপরাধের মধ্যে শাস্তি আছে ফাঁসি, মৃত্যুদণ্ড। এর সাথে নতুন সংশোধন করে আরো 2টা অপরাধের জন্য মৃত্যুদণ্ড যোগ করেছে। বর্তমানে আমাদের কারাগারগুলিতে এই নারীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের জন্য 365 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আছে। আমাদের মৃত্যুদণ্ড দেওয়ার সংখ্যা বাড়ছে, ওই সাথে সাথে নারীদের বিরুদ্ধে অপরাধও বাড়ছে। দুনিয়ার 3/4 দেশ অলরেডি বুঝেছে মৃত্যুদণ্ড দিয়ে অপরাধ কমানো যায় না, বরং যত বেশি মৃত্যুদণ্ড হয় সমাজ তত বেশি অসহিষ্ণু, বর্বর এবং অসভ্য হয়।
মৃত্যুদণ্ডের এই সিদ্ধান্ত আমাদের সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে। মৃত্যুদণ্ডের এই সিদ্ধান্তের ফলে এখন ধর্ষণের সাথে সাথে খুন বাড়বে, এবং আসলে মৃত্যুদণ্ডের এই সিদ্ধান্তটা এসছে ধর্ষণের যে মূল উৎসগুলো, সমাজে নারীর প্রতি যে অবমাননাকর দৃষ্টিভঙ্গি, বিচারহীনতার যে ধারাবাহিকতা, 100টি ধর্ষণের ঘটনায় 3টিরও বিচার পাওয়া যায় না। তো এই যে ঘটনাবলী, এই ঘটনাবলীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সরকার জনগণের আন্দোলনে ভীত হয়ে গেছে। তারা মনে করছে তাদের গদিতে টনক নড়বে, ফলে তারা আসলে একটা চটকদারি সিদ্ধান্তের মতো করে মৃত্যুদণ্ডের মতো জায়গায় তারা গিয়েছে।
ধর্ষণের পর কতজন বিচার চাইতে পারে? কারণ সমাজে ধর্ষিতা নারীকেই প্রতিটি ক্ষেত্রে সহ্য করতে হয় অপমান ও বঞ্চনা। শুধু কি তাই, ধর্ষণের শিকার নারীর গোটা পরিবার থাকে নিরাপত্তাহীনতায়। এ ব্যাপারে এবারে শুনবো সাধারণ জনগণের অভিমত।
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটা ঠিক আছে, যদি দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা না হয় তাহলে আমার মনে হয় না যে এটা আমাদের কোনো আমরা একটা সুফল পাবো। আর সেই পাশাপাশি আমরা যারা এই ধর্ষণের শিকার তাদেরকে নিরাপত্তার ব্যবস্থাটা জোরদার করার জন্য অনুরোধ জানাচ্ছি।
যে কোনো কাজ করাতে বুঝে শুনে তো কাজ করা দরকার, এই সব ক্ষেত্রে আরো বেশি করে বুঝে। আর আমার মনে হয় এটা সরকারের পদক্ষেপ নেওয়া বেশি জরুরি, যেহেতু তাদের যদি যারা রেপ করেছে তাদের যদি একজনের সুন্দরভাবে আর কি সঠিক শাস্তি দেয় তাহলে একজন থেকে 10 জন আরও শিক্ষা পাবে।
আইন দিয়ে যে সব কিছু ইম্পোজ করা যায় তা না, ফ্যামিলি এডুকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে আমাদের প্রাইমারি এডুকেশন থেকে যদি আমরা এগুলোকে বাচ্চাদেরকে যদি বা গ্র্যাজুয়ালি বোঝাতে পারি যে হোয়াট ইজ কল্ড রেপ, হোয়াই ইজ ইম্পর্ট, মানে এটা কেন আমরা এত ঘৃণিত বলি, মানে এইটা এই জিনিসগুলো যদি আমরা ছোটোবেলা থেকে গ্রুম আপ করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যে এই সমাজে আপনি নেশাকে অবাধে বিচরণ করতে দিবেন সেই সমাজে কখনো এগুলো আসলে আইন দিয়ে স্টপ করা যায় না।
সরকারকে আর কি পদক্ষেপ নেওয়া উচিত যে সবসময় কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু সব কিছু সলভ হয় না, তো এটার উপর তার বিশেষ করে নজর রাখা উচিত যেন এটা কি করে আর কি রেপ কেসটা কমানো যায়।
দেশজুড়ে আন্দোলনের মুখে সরকার ধর্ষণের মামলাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান যোগ করে অধ্যাদেশ জারি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন শাস্তি বাড়িয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে না। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। এখনকার একটি প্রতিবেদন শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কয়েকজন তরুণ গড়ে তুলেছে মাইনরিটি প্রোগ্রামার্স অ্যাসোসিয়েশন, যার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু কমিউনিটি থেকে উঠে আসা সফটওয়্যার প্রোগ্রামারদের একত্রিত করা।
The Minority Programmers Association is a club that aims to help disadvantaged people in the minority community through software.
Minority Programmers Association সমাজের সংখ্যালঘু সম্প্রদায়ের সুবিধা বঞ্চিত মানুষকে সফটওয়্যার প্রোগ্রামিং এর মাধ্যমে সাহায্য করার চেষ্টা করছে। প্রোগ্রামিং এর কাঠামো সংখ্যালঘুদের বিভিন্ন সামাজিক সমস্যার কথা মাথায় রেখে তৈরি করা হয়।
এই অ্যাসোসিয়েশনের একজন সদস্য জুলিয়ান বললেন, এই কার্যক্রম প্রযুক্তিগত হলেও তা একই সাথে মানবিক ও সামাজিকভাবে কার্যকর।
Into projects that are socially minded. So the projects that we do always have to do with
আমরা প্রতিযোগিতার ব্যবস্থা করেছি, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিযোগীরা সামাজিক সমস্যা ও বর্তমান পরিস্থিতিকে বিষয়বস্তু করে প্রোগ্রামিং করছে। এই কার্যক্রমটির নাম হ্যাকাথন। কোভিড-19, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন, এই বিষয়গুলোর উপর প্রতিযোগীরা তাদের প্রোগ্রামিং এর কাঠামো এমন ভাবে তৈরি করেছে যাতে বর্ণবাদ ও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে প্রযুক্তিকে কাজে লাগিয়ে লড়াই করা যায়।
এই প্রতিযোগিতার একটি অ্যাপ বিমা কৃষ্ণাঙ্গদের প্রতিকূল পরিস্থিতিতে সাহায্য করবে।
Suzy could have opened Bima and sent an alert to everyone around her and Ben that could help him. Within 5 minutes, his friends could have come to his location. Within 10 minutes, a campus lawyer using the app could be at the scene.
Women can bring a unique perspective. I don't think any
তাছাড়াও প্রোগ্রামিং এ নারীদের অপেক্ষাকৃত কম দেখা যায়। এই বিষয়টি নিয়েও মাইনরিটি প্রোগ্রামার্স অ্যাসোসিয়েশন কাজ করছে।
মাইনরিটি প্রোগ্রামার্স অ্যাসোসিয়েশনে রয়েছে আমেরিকার সংখ্যালঘু কমিউনিটি থেকে আসা একঝাঁক তরুণ তরুণী। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শর্ট খান বললেন,
Is that when we looked around, it was full of people who didn't look like us.
আমি ও আমার বন্ধু কুশ ইউনিভার্সিটি ল্যাবরেটরিতে কাজ করছিলাম। লক্ষ্য করলাম আমাদের চারপাশে প্রোগ্রামার হিসেবে সংখ্যালঘু এবং নারীদের উপস্থিতি খুব কম। আমরা ভাবলাম এমন একটি অ্যাসোসিয়েশন গঠন করতে হবে যেখানে সংখ্যালঘু কমিউনিটি থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে কর্মশালার ব্যবস্থা করা হবে এবং প্রোগ্রামিং এর বিষয়বস্তুতে বিভিন্ন সামাজিক সমস্যার উপর দৃষ্টিপাত করা যাবে।
তাদের বর্তমান কার্যক্রম হচ্ছে ইলেকশন হ্যাকাথন, যেখানে প্রতিযোগীরা নির্বাচনের জন্য প্রোগ্রামিং এর মাধ্যমে কার্যকর গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরি করবে।
Minority programmers isn't just a social club. We go out of our way to help local communities too with some of the issues they're facing.
এটা শুধুমাত্র একটা ক্লাব নয়, আমরা বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে কমিউনিটির মানুষদের সাহায্য করছি, প্রশিক্ষণ দিচ্ছি।
And we also have a lot of cool projects that students can participate to.
এই তরুণ শিক্ষার্থীরা বললেন, পড়াশোনার ব্যস্ততম সময় থেকে সময় বের করে তারা এই কার্যক্রম করছেন। তাদের প্রযুক্তিগত দক্ষতা যদি সমাজের উপকার হয় তবেই হবে তাদের এই কাজের সার্থকতা। বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
কোভিড-19 মহামারীর কারণে বহুদিন লকডাউনের পর যদিও বিশ্বজুড়ে সব রকম ব্যবসা আবার চালু হচ্ছে, মহামারীটি কিন্তু পুরো মাত্রায় এখনো বিদ্যমান। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা এলিজাবেথ লি তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে অনেক অফিসে ভিতরে প্রবেশের অনুমতি পাওয়ার জন্য শরীরের তাপমাত্রা পরীক্ষায় প্রথমে উত্তীর্ণ হতে হচ্ছে। কিছু শিল্পক্ষেত্রে হ্যান্ড হেল্ড থার্মোমিটার গুলি যথেষ্ট কাজে নাও হতে পারে। শারীরিকভাবে কাছাকাছি হওয়ার প্রয়োজন ছাড়াই এই ইমেজিং সিস্টেমগুলি তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম হচ্ছে। কগনিস হলো এমন একটি সংস্থা যারা এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শরীরের তাপমাত্রা মাপতে সক্ষম। এই সংস্থার CEO অথবা প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল পুটারম্যান বলেন, সেলুন এবং ক্লিনিকের মতো অনেক ব্যবসাতেই অতিথিদের প্রবেশের আগে প্রথমে হ্যান্ড হেল্ড অর্থাৎ হাতে ধরা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষায় উত্তীর্ণ করতে হয়, কিন্তু এই পদ্ধতি অনেক শ্রম সাপেক্ষ এবং যথেষ্ট কার্যকরী নয়। তিনি আরো বলেন,
টেম্পারেচার স্ক্রিনিং ইজ সামথিং দ্যাট উই শুড ডু ইন পারপেটুইটি বাট উই ক্যান অনলি ডু ইট উইথ অটোমেশন।
টেম্পারেচার স্ক্রিনিং এমন একটি জিনিস যা আমাদের স্থায়ীভাবে করা উচিত এবং এটি স্বয়ংক্রিয়ভাবেই করা যায়। অনেক ব্যবসা আছে যেখানে একই সময়ে একসাথে বহু লোকের সমাগম হয়, সুতরাং এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা এমন কোভিড প্রতিরোধক ডিভাইসগুলি সন্ধান করছে যা দক্ষতার সাথে দরজা দিয়ে আরো অনেক বেশি লোককে দ্রুত স্ক্রিন করতে পারবে। FLIR এর গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট সংস্থার ভিপি ক্রিস বাইন্টার বলেন, স্কুল, থিম পার্ক, স্পোর্টস স্টেডিয়াম সব জায়গায় এগুলির চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। থার্মোটেকনিক সিস্টেম লিমিটেড সংস্থার অপারেশনস ডিরেক্টর ম্যাক স্যালিসবারি বলেন, আমরা মূলত এগুলি মাসে 10টার মতো বিক্রি করতাম, আমরা এখন দিনে প্রায় 100টি করে বিক্রি করছি। থার্মোটেকনিক্স সহ অনেকগুলি সংস্থা ইনফ্রারেড ক্যামেরা তৈরি করছে যা দেহের তাপমাত্রা নির্ণয় করছে। FLIR এর গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট ভাইস প্রেসিডেন্ট ক্রিস ব্রাইন্টার আরো বলেছেন, ক্যামেরা সহ তাপমাত্রার স্ক্রিনিং ডিভাইসগুলি বছরের পর বছর ধরে আরো বিকাশের সঙ্গে সঙ্গে কয়েক বছরের মধ্যে কিন্তু আরো অনেক বেশি কার্যকরী হয়ে উঠেছে।
Now you're seeing more machine learning and artificial intelligence to help automate
এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্ক্রিনিং অংশগুলিকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সহায়তা করছে এবং এটি দ্রুত এবং ধারাবাহিক নির্ভুলতার সাথে কাজ করতে পারে। ক্যামেরার পরিবর্তে থার্মাল পাস আপনার শরীরের তাপমাত্রা মাপতে ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে। থার্মাল পাসের সভাপতি মাইকেল ল্যান্ডি বলেন, এটি আমার দেহের সব বিন্দুতেই তাপমাত্রা পরিমাপ না করতে পারলেও কোনো ক্ষতি নেই। কগনিস সংস্থাটি একটি ইনফ্রারেড এবং একটি অপটিক্যাল সেন্সর সহ এমন একটি ক্যামেরা ব্যবহার করে থাকে যা কেবলমাত্র দেহের তাপমাত্রা পরিমাপ করে তা নয়, কেউ মুখে মাস্ক পরেছেন কিনা বা সামাজিক দূরত্ব রেখেছেন কিনা তাও শনাক্ত করতে পারে। যদিও এই তাপমাত্রা মাপার যন্ত্রগুলি রোগের প্রতিরোধকারী হতে পারে, কিন্তু স্বাস্থ্য আধিকারিকরা COVID-19 শনাক্তকরণের জন্য আরো পরীক্ষার পরামর্শ দিচ্ছেন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। গণপ্রজাতন্ত্রী চীন সরকারের প্রতিষ্ঠা বার্ষিকী 1 অক্টোবর এখন হয়ে উঠেছে দ্বীপ শহরটির স্বাধীনতা ও মৌলিক অধিকার বঞ্চিত করার চীনের প্রয়াসের বিরুদ্ধে হংকং এর প্রতিবাদের দিন। এবছর হংকং সরকার গণতন্ত্রপন্থী সুশীল মানবাধিকার ফ্রন্টের প্রস্তাবিত মিছিল নিষিদ্ধ করে দেয় এবং রাস্তায় টহল দিতে 6,000 পুলিশ সদস্য নিয়োগ করে। এতদ সত্ত্বেও হাজার হাজার জনগণ প্রতিবাদ জানাতে সমবেত হয়েছিলেন এবং পুলিশ অন্তত 86 জনকে গ্রেফতার করে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান ওর্তেগাস হংকং সরকার এলোপাথিভাবে যেভাবে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের গ্রেফতার করে তাতে ক্ষোভ প্রকাশ করেছেন। সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, হংকং এর জনগণ খোলাখুলিভাবে কখনো কখনো পুলিশের সামনে গণতন্ত্রপন্থী সংবাদ মাধ্যম অ্যাপল ডেইলি পড়ে তাদের মতবিভক্তি প্রকাশ করেন। এই সংবাদপত্রের প্রতিষ্ঠাতা জিমি লাইকে জাতীয় কড়া নিরাপত্তা আইনের আওতায় আগস্ট মাসে গ্রেফতার করা হয়। জুন মাসে এই জাতীয় নিরাপত্তা আইন পাশ করা হয়। এই আইনের আওতায় চীন জাকি ধ্বংসসাধন, বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ এবং বিদেশি শক্তির সঙ্গে যোগ সাজসের সঙ্গে সম্পৃক্ত করবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবে। প্রতিবাদকারীরা এছাড়াও 12 জন হংকং এর জনগণ যাদেরকে গণতান্ত্রিক তাইওয়ানের পথে পালিয়ে যাবার সময় চীনা কর্তৃপক্ষ সাগরে গ্রেফতার করে তাদের ফিরিয়ে দেবার আবেদন জানান। এদের অনেকেই তাদের গণতন্ত্রপন্থী কার্যকলাপের জন্য এখন ঘোরতর অভিযোগের মুখোমুখি। চীনা কর্তৃপক্ষ এই 12 জনকে হংকং এর কাছে ফিরিয়ে দিতে অস্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনতে 1 মাসের বেশি সময় লাগিয়েছে। সংবাদ মাধ্যমের খবরে জানা যায় তাদেরকে প্রকাশ্যভাবে যোগাযোগ করতে দেয়া হয়নি বা তাদের পছন্দসই আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি তারা দেয়নি। মিস ওর্তেগাস বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে স্থানীয় কর্তৃপক্ষের অব্যাহত আইন প্রয়োগের ব্যবহারকে আমরা নিন্দা জানাই, যা আইনের শাসন সংরক্ষণে এবং সমাবেশ ও মুক্ত ভাষা প্রকাশ সহ মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর পরিপন্থী। এসব গ্রেফতারের উদাহরণ চীন সরকার এক দেশ দুই নীতি ব্যবস্থা, যা চীন সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল বেইজিং এর তরফে তা সম্পূর্ণ বিনষ্ট করাকে সুপ্রতিষ্ঠিত করে। সমাবেশ, মুক্ত ভাষা প্রকাশ এবং অন্যান্য মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে গড়ে উঠতে পারে স্থিতিশীল এবং সমৃদ্ধশালী এক হংকং। শান্তিপূর্ণ জনমতামত দমন করে হংকং আরও একবার প্রমাণ করল হংকং এর স্বায়ত্তশাসন ও জনগণের স্বাধীনতা বঞ্চিত করতে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদের কুকর্মের সহযোগিতা।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners. So we speak a little slower, and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Alice Bryant. Later, we will present our American history series, The Making of a Nation. But first, at the San Diego Zoo in Southern California, little Kurt looks and acts like any other baby horse. He likes to play, pushes against anything that gets in his way, and runs to his mother for milk when he is hungry. But the 2-month-old differs from every other baby horse in the world in a major way. Kurt is a clone. He was created in a laboratory. Scientists used cells taken from a male Przewalski's horse in 1980. The cells had been frozen for the last 40 years. The scientists also took an egg from a female horse of a different breed. Then they removed the egg's nucleus and replaced it with the cells from the Przewalski's horse. The resulting embryo was placed in the womb of another female horse for development. She gave birth to Kurt on August 6th. Scientists have cloned more than 20 other kinds of animals, including dogs, cats, pigs, cows, and mice. In 2018, researchers in China created monkeys for the first time using the same cloning methods that produced the first cloned animal, Dolly the sheep, in 1996. San Diego Zoo officials say Kurt is the first cloned Przewalski's horse, a rare and endangered breed. The zoo sees Kurt's birth as a major step in efforts to reestablish the population of the Przewalski's horse, also known as the Asiatic wild horse or Mongolian wild horse. The small, thick-set horses are believed to have disappeared from the wild. About 2,000 live in zoos and wildlife centers. Bob Weiss is Chief Life Sciences Officer at San Diego Zoo Global, which operates the zoo. He said that Kurt is expected to be one of the most genetically important individuals of his breed. We are hopeful that he will bring back genetic variation important for the future of the Przewalski's horse population, he added. Kurt was named for Dr. Kurt Benerschka, who created the Frozen Zoo, a research and collection center at the San Diego Zoo. It provided the scientists with the Przewalski's horse cells used to make Kurt. The zoo worked jointly with the California Conservation Group Revive and Restore and the Texas-based company Viagen Equine in creating Kurt. He was born at a veterinary facility in Texas. He is expected to continue to live there with his mother for another year. Later, Kurt will move to the San Diego Zoo to live with other Przewalski's horses. Zoo officials hope Kurt will someday become a father himself. Przewalski's horses take their official name from Russian explorer Nikolai Przewalski, who found a skull and skin of one and shared it with a Russian museum. At one time, the horses lived throughout Europe and Asia, says the Smithsonian's National Zoo and Biology Conservation Institute. Growing populations of humans and farm animals pushed them out of Europe and east into Asia. Outside of zoos, they exist today only in special protected areas of Mongolia, China, and Kazakhstan. The Smithsonian says Przewalski's horses are the only true wild horses left in the world. It says that wild horse groups in North America and Australia are not truly wild because their ancestors were horses that escaped human owners.
Returning to school in Washington, D.C. during the coronavirus crisis has been an experiment in learning. Charter schools are trying out in-person schooling for small groups. A charter school is a tax-supported school created through a legal agreement between a school board and an outside group. Meridian Charter School, for example, experimented with ways to prevent the spread of the new coronavirus. The school set up tall, three-sided dividers to keep students separated. But then school officials learned that this would not really prevent the spread of the virus. Now the dividers are not required. But more than half of the students still use them as personal organizers, putting notes and pictures on them. It's all a learning experience, and it's all playing out in real time, said Matt McCray, Meridian's head of school. Most of Washington's 52,000 public school children are dealing with learning on computers in virtual classrooms. But more than 10 charter schools have experimented by giving in-person classes to small groups of students. The charter schools are smaller and sometimes have better resources than the D.C. Public Schools System, or DCPS. So they have been able to make these changes quickly. This is our attempt to redesign school, said Myron Long. He is executive director of the Social Justice School. It is offering in-person classes to about 15 of its 50 total students. It is a process that Washington, D.C. public schools has watched as the organization plans its own return to the classroom. Mayor Muriel Bowser had planned to start the 2020 to 2021 school year with a combined model. The idea was to have virtual learning with 2 days each week of in-school teaching. However, the city had to change that plan because of safety concerns raised by the teachers' union. The city studied the charter experiments to see what's working, Bowser said. But, she noted, DCPS will have to make decisions that affect 60 buildings, 50,000 students, and over 4,000 employees. The most recent reopening plan for Washington, D.C.'s public schools seems to take ideas from the charter schools' experiences. Parents are given choices for how they want their child to attend. For example, one choice would give in-person classes to a small group of students. Students with special education needs, students learning English, and students who are homeless or otherwise at risk would be included in this group. Those are mainly the kinds of learners DC charter schools chose for their own student groups for in-person classes. We wanted the spots to go to students and families that had the greatest need, said Justin Lessick. He is executive director of the Sojourner Truth Charter School, which is giving in-person classes to 20 of its 93 students. In some cases, spots or placements were given to the children of essential workers. Meridian Charter School had to deny some parents. But the Social Justice School was able to take every student whose parent showed interest. Some parents contacted us and just said, "We have nowhere for them to go during the day," Long said. Each charter school develops its own health safety rules. At Meridian, all students and visitors have their temperature taken upon arrival. Social Justice School does more. There, visiting reporters were required to wear full medical clothing, including hand and face coverings, just to enter the building. There is a huge amount of trial and error, said Shannon Hodge. She is with the D.C. Charter School Alliance, a nonprofit group that advocates for the charter system. At the Social Justice School, each of the three student groups is given a bathroom to use. At both Meridian and Social Justice, water fountains are not in use. Students at Meridian have their own water containers and can fill them at special water devices. The Social Justice School opened its doors for the first time this fall after approval from the D.C. Public Charter School Board. So it has never operated under normal conditions. The school places importance on the values of social and racial awareness. It seeks to build a strong community around its 50 students and families. But it has been nearly impossible for this new community to meet over the summer. Now, school officials have started holding outdoor gatherings around the city on Wednesdays. During those hours, there are no classes, so students, parents, teachers, and other workers can safely meet each other. The school has also launched a new kind of in-person teaching. Students attending class in person are joined by students attending online through video. Everyone in the in-person classroom is on a computer. The teachers in the classroom teach all of the students together. Long said the idea came about partly because the small school did not have enough teachers to teach in physical and virtual classrooms. But the communal plan also fits the school's values of equality, he said. Mayor Bowser's education officials have been in contact with charter schools to learn from all of the activities. I'm Alice Bryant.
Are you at risk of getting seriously ill from the new coronavirus? Here are some things to keep in mind. 80% of coronavirus cases are mild. Young and healthy people are at low risk. Other people and those with serious health conditions have a greater risk of serious illness or even death. If you have a cough, fever, and difficulty breathing, contact the doctor and stay away from other people. For more information, visit the World Health Organization website at www.who.int or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. Early in 1857, the United States Supreme Court announced one of its most important rulings. The High Court decided the case of a slave named Dred Scott. Harry Monroe and Leo Scully tell us about the ruling and the continuing national debate over slavery.
Dred Scott lived in Missouri, where slavery was legal. Then he was sold to a man who took him to Illinois and Wisconsin, where slavery was not legal. After 4 years, he was returned to Missouri. Dred Scott demanded his freedom because of the years he had spent in places where slavery was illegal. Congress had banned slavery in those places under the Missouri Compromise Act of 1820. The Supreme Court ruled that Congress did not have the power to close territories to slavery. It said the Missouri Compromise was a violation of the United States Constitution, and that Dred Scott was not a free man.
James Buchanan was sworn in as president at the time of the Dred Scott case. Buchanan believed the Supreme Court's decision would put an end to the dispute over slavery. He believed that Americans, North and South, would accept the decision as the final word in the dispute. This did not happen. The Dred Scott decision did not calm the storm that divided the nation. Instead, it increased its fury.
New trouble threatened to break out in the territory of Kansas between pro-slavery and anti-slavery settlers. In the past few years, the two sides had argued and fought over their opinions. They even had formed two separate governments. The pro-slavery forces controlled the legal government. The anti-slavery forces controlled an opposition government which had no power. Supporters of slavery wanted to organize a constitutional convention that could put Kansas into the Union as a slave state. The pro-slavery legislature passed a bill calling for such a convention. The bill gave supporters of slavery every chance to control the election of delegates to the convention, and it gave the convention complete freedom to make its own rules. The bill provided no way for the people of Kansas to vote on their own constitution.
The governor of the Kansas Territory, John Geary, vetoed the bill. But the legislature quickly overruled his veto. Pro-slavery men called for Geary to get out of Kansas. Some talked of shooting him if he did not leave. Governor Geary had been living under extreme tension for months. He had worked hard to keep Kansas peaceful. He was angry because he could get no help from the federal government. He sent his resignation to President Buchanan. Then the former governor spoke publicly. He said most of the settlers in Kansas were peace-loving people. He said only a small group was responsible for the trouble there. Geary said a few powerful men hoped to make Kansas a slave state. If this failed, Geary said, they hoped their actions would produce civil war.
President Buchanan appointed a new governor for Kansas. Buchanan told him that slavery in the territory must be decided on the votes of the people of the territory. And he said the people must be given a fair chance to approve or reject a constitution for statehood. The new governor arrived in Kansas at the end of May 1857. He explained his policies in a speech to the people of Kansas. The new governor promised to enforce the laws of the pro-slavery legislature, but only those laws which were constitutional. He urged everyone to vote in the coming election of delegates to the Constitutional Convention. He said he was hopeful that the convention would offer its constitution to the people for their approval or rejection. He added that Congress would not accept Kansas as a slave state or a free state until the people had voted on the question of slavery.
On June 15th, the election was held for delegates to the Constitutional Convention. Most anti-slavery men did not vote because their names had been kept off the voting lists by pro-slavery officials. Others refused to vote because they believed the election was unfair. 60 delegates were elected. All supported slavery. They planned to meet in the autumn to begin work on a constitution for Kansas. Most of the delegates were wild, rough men who found it difficult to read and write. But these men were sure of one thing. They wanted Kansas to be a slave state.
The delegates began the Constitution by claiming that the right of property was higher than any constitutional power. They said a slave owner had as much right to his property as the owner of any other kind of property. Then they wrote the different parts of the document. One part of the Constitution severely limited the right of the legislature to free slaves. Another part barred free Negroes from entering Kansas. And another prevented the Constitution from being changed for 7 years.
Most of the delegates to the Kansas Constitutional Convention wanted to send the document directly to Congress for approval. They did not want to give the people of Kansas a chance to vote on it. They were sure that the majority of the population would reject a constitution that made slavery legal. Some delegates, however, knew that Congress would not approve statehood for Kansas unless the people voted on the Constitution. The two sides finally agreed on a compromise.
The Constitution itself would not be offered to the people. Instead, the people would vote only on the question of slavery. They could vote for the Constitution with slavery or the Constitution without slavery. If the voters approved the Constitution with slavery, then Kansas would be open to new slaves. If they approved the Constitution without slavery, then Kansas would be closed to new slaves. Slaves already in the territory could be kept there. This compromise brought a cry of anger from opponents of slavery in Kansas. They said the Constitutional Convention had only given them the right to vote for limited slavery or unlimited slavery. It had not given them the right to vote for freedom.
President Buchanan had promised the people of Kansas that they would have a fair chance to vote on their constitution. But members of his cabinet told him to forget this promise. They said Americans were tired of the dispute in Kansas and would accept any settlement. They told Buchanan that approval of the Constitution would end the Kansas problem. It would satisfy the South, they said, and the North would soon forget about Kansas. Under this pressure, President Buchanan made his decision. He would ask Congress to accept the pro-slavery Kansas Constitution and make the territory a slave state.
In Kansas, the vote on slavery was held. Most opponents of slavery did not vote. They were waiting until they could vote against the complete statehood constitution. Many of the votes were illegal. Still, Kansas officials declared that slavery had been approved. They urged Congress to make Kansas a state under this condition. Shortly after, President Buchanan sent Congress a similar message. Buchanan's chief opponent on the statehood bill was a member of his own Democratic Party, Senator Stephen Douglas of Illinois. Douglas did not oppose slavery, but he believed that the people of a territory had the right to make their own decision to accept or reject slavery.
Stephen Douglas united other Democrats and members of the anti-slavery Republican Party to fight against the bill in the Senate. He lost. The Senate approved the bill to make Kansas a state where slavery was legal. The House of Representatives, however, rejected the bill. Instead, it approved a bill to let the people of Kansas vote again on their statehood constitution. The Senate approved a compromise version of this House bill.
So the people of Kansas got another chance to show that they did not want a pro-slavery constitution. They voted and rejected the constitution by a large majority. The pro-slavery statehood constitution was dead. Kansas would continue as a territory for a few more years. But there would be no further attempt to make it a slave state.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.